শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ১০:৩০। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি। আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণের প্রতিবেদন।
বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা থেকে টিআইবির নির্বাহী পরিচালকের মন্তব্য সহ একটি রিপোর্ট।
দীর্ঘ মেয়াদে মত প্রকাশ এবং বাকবাক স্বাধীনতার বিষয়গুলো, সেগুলোকে অক্ষর্ব করা হবে।
আছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
কেন্দ্রীয় সরকার জীবনের প্রতিটি ক্ষেত্রে আধার ব্যবহার আবশ্যিক করার উপর যে জোর দিয়ে আসছিল, সুপ্রিম কোর্ট আজ এক গুরুত্বপূর্ণ রায়ে তার অধিকাংশই বাতিল করে দিয়েছে।
তাছাড়া যথারীতি রয়েছে কলিন শো হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় বিশ্বব্যাপী নারী ও কন্যা শিশু শিক্ষা এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ। তবে সবকিছুর আগে থাকছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩তম অধিবেশনে আজ বুধবার ভাষণ দিচ্ছেন ইরাক, ইয়েমেন, আফগানিস্তান, কিউবা এবং ব্রিটেনের নেতৃবৃন্দ। আর এর পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা করছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আধিপত্য এবং পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ সংশ্লিষ্ট প্রশ্নাদি। বৈঠকে সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা এই গতকাল মঙ্গলবারই সাধারণ পরিষদ অধিবেশনে প্রদত্ত তাঁর ভাষণে ইরানের আগ্রাসী মনোভাব প্রশমিত না হওয়া পর্যন্ত ইরান প্রশাসনকে বর্জন করার আহ্বান জানান। ট্রাম্প পূর্ববর্তী মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি খতম করতে সম্পাদিত ২০১৫র পারমাণবিক যে রফা থেকে যুক্তরাষ্ট্রকে তিনি বের করে আনেন, তার বদৌলতেই ইরান তার সামরিক বাজেট প্রায় ৪০% বাড়াতে পেরেছে এবং সেটাকে সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহার করছে, সিরিয়া ও ইয়েমেনে তুলকালাম হত্যাযজ্ঞে আর্থিক সহায়তা দিতে পারছে। প্রেসিডেন্ট বলেন তাঁর প্রশাসন গত মাসে কঠোর পারমাণবিক বিধিনিষেধ আবার নতুন করে প্রয়োগ করতে আরম্ভ করেছে, আগে যেগুলো প্রত্যাহার করা হয়েছিল, এবং নভেম্বরের ৫ তারিখে এবং তার পরে আরও বিধিনিষেধ আসবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি সাধারণ পরিষদ অধিবেশনে তার ভাষণে বলেন কোনো দেশকেই জোর করে আলোচনার টেবিলে আনা যায় না। রোহানি বৈশ্বিক সকল রীতিনীতিকে অকার্যকর করে তুলতে ট্রাম্প প্রশাসন চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন। ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে এবং সকল রাজনৈতিক দল তাতে অংশ নেবেন। আমাদের নিউ ইয়র্ক সংবাদদাতা আকবর হায়দান কিরণ এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন।
মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সাথে এক বৈঠককালে তিনি আরও বলেন মিয়ানমার তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে সম্মত হলেও চুক্তি অনুযায়ী কাজ করছে না। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশন সূত্রে জানা যায় ৮০০ বছরের তুলনায় এবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্ববাসীর কাছে রোহিঙ্গা সংকটের বিষয়টি গভীরভাবে তুলে ধরেছেন। মঙ্গলবার রয়টার্সের সাথে এক বিশেষ সাক্ষাৎকারের সময় তিনি রোহিঙ্গা ইস্যুর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মঙ্গলবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের অ্যাসেম্বলি হলে নেলসন ম্যান্ডেলা শান্তি সম্মেলনে শেখ হাসিনা বলেন শান্তি এখনও সুদূর পরাহত। তিনি বলেন শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিত করতে অবশ্যই আন্তর্জাতিক সকল বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করতে হবে। আজ বুধবার অপরাহ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিসেফের নির্বাহী পরিচালক, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং এস্তোনিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকে মিলিত হতে পারেন বলে জানা গেছে। আকবর হায়দার কিরণ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আজ বুধবার তাঁর প্রশাসন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আর এক প্রস্থের শীর্ষ বৈঠকের কথা ভাবছেন এবং শিগগিরই এ বাবদে তিনি দিন তারিখ ঘোষণা করবেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন চলাকালে সাংবাদিকদের তিনি বলেন চেয়ারম্যান কিমের সঙ্গে কথা হবে, দেখা হবে আমার, এবং শিগগিরই দিন ও তারিখ এবং আলোচনার স্থানও ঘোষণা করা হবে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন তিনি ওই শীর্ষ বৈঠক নিয়ে চিন্তাভাবনা করছেন এখন এবং অক্টোবরের পরে এটা অনুষ্ঠিত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার জুডিশিয়ারি কমিটির রিপাবলিকান দলীয় সদস্যবর্গ অ্যারিজোনার এক উকিলকে দায়িত্ব দিয়েছেন যে মহিলা সুপ্রিম কোর্টের জন্য মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভানর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন সেই তাঁকে তাঁর জবানবন্দির সময় জেরা করবার জন্যে। কমিটির চেয়ারম্যান চাক গ্রেসলির দফতর ওই নারী উকিলকে অভিজ্ঞ যৌন হয়রানির অভিযোগ বিষয়ে বিশেষ পারদর্শী উকিল বলে উল্লেখ করেছেন। ওই নারী উকিল রেচেল মিচেল ফিনিক্সের মারিকোপা কাউন্টিতে অ্যাটর্নির দফতরে স্পেশাল ভিকটিমস ডিভিশনে প্রধান অধিকর্তা হিসেবে কাজ করেন। যৌন অপরাধ এবং পারিবারিক সহিংসতা তাঁর এখতিয়ারভুক্ত বিষয়াবলীর অন্তর্গত। সেনেট প্যানেলে সকল সদস্যের সবাই পুরুষ এবং রিপাবলিকানরা একজন নারীকেই চাইছিলেন ক্রিস্টিন ব্লেসি ফোর্ডের শুনানিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করবার জন্যে। রিপাবলিকান পক্ষের সংখ্যাগরিষ্ঠ দলনেতা কেন্টাকির মিচ ম্যাকনেল অভিযোগ করে বলেছেন ডেমোক্র্যাট দলীয়রা একজন ভালো মানুষের নাম বদনাম করার চেষ্টা করছেন অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে। নজরদারি সংস্থা ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি সদ্য পাশ করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তাঁর রিপোর্টে।
মানববন্ধন কর্মসূচি থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে কালো আইন হিসেবে আখ্যা দিয়ে বলা হয় এই আইন স্বাধীন মতামত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে, সাথে সাথে তথ্য জানার অধিকারও ক্ষুণ্ণ হবে। মানববন্ধনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন,
সাময়িক সুবিধার জন্য করা হলেও দীর্ঘমেয়াদে মত প্রকাশ এবং বাকবাক স্বাধীনতার বিষয়গুলো সেগুলোকে অখর্ব করা হবে। যে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে এই আইনটাকে স্বাক্ষর না করে তিনি যেন সংসদে ফেরত পাঠান।
এদিকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবিতে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং শনিবার সংবাদ মাধ্যমের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য এ প্রসঙ্গে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
বুধবার ঢাকায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সফররত ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বাণিজ্য ঘাটতি, সীমান্ত বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা জানিয়েছেন। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পর্কে বলেন,
আমরা যেমন ইউরোপিয়ান ইউনিয়নকে জিএসপি প্লাস দেওয়ার কথা বলেছি, আমরা ভারতকে আমরা এই
দুই দেশের সীমান্ত বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আরো ৬টি নতুন সীমান্ত হাট স্থাপনের জন্য দুই দেশ একমত হয়েছে বলে উল্লেখ করে ভারতের বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু বলেন, জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের আধার কার্ড শনাক্তিপত্র নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
আধার কার্ড তৈরি করতে যে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় তার অপব্যবহারের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এটি মানুষের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করছে বলে সুপ্রিম কোর্টের কাছে অজস্র আবেদনও জমা পড়েছে। তার থেকে ২৭টি বেছে নিয়ে শুনানির পরে পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ রায় দেয় যে আধার সংবিধানসম্মত হলেও এটি শুধুমাত্র সরকারি প্রয়োজনেই ব্যবহার করা যাবে, কোনো বেসরকারি সংস্থায় চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি অথবা অন্য কোনো সুযোগ পাওয়ার জন্য আধার দরকার হবে না। টেলিফোন নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ করার দরকার নেই, তবে আয়কর রিটার্ন বা প্যান কার্ডের জন্য আধার লাগবে। ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে সরকারের কাছে, কেবল জাতীয় স্বার্থে তা প্রকাশ করা যাবে। পাঁচজনের মধ্যে একজন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবশ্য বাকি চারজনের সঙ্গে একমত হতে পারেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শেষ করব দীপঙ্কর চক্রবর্তীর আরেকটি রিপোর্ট দিয়ে। প্রসঙ্গ কিংবদন্তি প্রবাদ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়।
১৮৩৩ সালে রামমোহনের মৃত্যুকালে বিদ্যাসাগরের বয়স ছিল মাত্র ১৩ বছর। তবু দুজনের মধ্যে মিল ছিল পরাধীন ভারতেও চারিত্রিক দৃঢ়তা আর সর্বশক্তি দিয়ে সমাজ সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করায়। বাংলার নবজাগরণের সূচনা হয় রামমোহনকে দিয়ে। হিন্দু ধর্মের গোড়ামি আর কুপ্রথাগুলোকে বাদ দিয়ে ১৮২৮ সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এর পরের কাজ ছিল সতীদাহ প্রথা রদ। তার কথায় তৎকালীন বড়লাট উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ করে আইন জারি করেন ১৮২৯ সালে। ওদিকে তার প্রায় অর্ধ শতাব্দী পরে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে এক সংস্কৃতজ্ঞ পণ্ডিত হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তনের কাণ্ডারি হন। তার নিজের ছেলের সঙ্গেও একজন বিধবার বিয়ে দিয়েছিলেন তিনি। আজ এই দুই স্মরণীয় বাঙালির কাছে বাঙালির ঋণ শিকারের দিন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এই ছিল বিশ্ব সংবাদ আপাতত।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে এবং অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা বাংলার ফেসবুকে।
হ্যালো,
শুরু হচ্ছে আজকের কলিন শো হ্যালো ওয়াশিংটন। বিষয়ে বিশ্বব্যাপী নারী ও কন্যা শিশু শিক্ষা এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ আনিস আহমেদ। শ্রোতা দর্শকরা, আপনারা যেমনটি শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল বিশ্বব্যাপী নারী ও কন্যা শিশু শিক্ষা এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিরা হলেন রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং নারী শিক্ষা বিষয়ক গবেষক ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়, আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন এবং সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আবু নাসের রাজীব। আপনাদের তিনজনকেই আমাদের আসরে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। বিশ্বব্যাপী নারী ও কন্যা শিশু শিক্ষার ক্ষেত্রে যে নানা বাধা রয়েছে তার মধ্যে অন্যতম আর্থসামাজিক, লিঙ্গ বৈষম্য এবং নিরাপত্তার অভাব। পৃথিবীময় 6.5 কোটি মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত। প্রাথমিক স্কুলে যাওয়ার বয়সী 3.10 কোটি মেয়ে শিশু স্কুলে যাচ্ছে না। এই বিশাল জনগোষ্ঠী কেন শিক্ষার আলো থেকে বঞ্চিত অথবা শিক্ষার অভাবে সমাজ বিচ্ছিন্ন বা পিছিয়ে পড়া, এই জনগোষ্ঠীর জন্য কী করণীয় সেটাই আমরা জানার চেষ্টা করব দর্শক শ্রোতা আপনাদের প্রশ্ন মন্তব্যের মধ্য দিয়ে এবং বিশেষজ্ঞদের আলোচনার মধ্য দিয়ে। তো প্রথমেই আমি চলে যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং নারী শিক্ষা বিষয়ক গবেষক ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে। এই যে বিশাল একটা জনগোষ্ঠী শিশুকন্যারা এখন শিক্ষার আলো থেকে বঞ্চিত, আপনি কেন মনে করেন, কেন এই বিষয়টি এখনও এই বিশ্বে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত?
আমার মনে হয় এর কারণ পিতৃতান্ত্রিক মানসিকতা এখনো আমাদের সমাজের মধ্যে গ্রথিত আছে, আমাদের মজ্জায় মজ্জায় এখনো ঢুকে আছে। এই কারণেই বোধহয় কন্যা শিশুরা শিক্ষার আলো দেখতে পায় না। কন্যা শিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ তো পরিবারের স্তরেই ঘটে থাকে এবং অনেক ক্ষেত্রেই কন্যা শিশুর মাও কিন্তু এই বৈষম্যমূলক আচরণের শিকার, মানে সামিল হন। আমার মনে হয় এই এই যে প্যাট্রিয়ার্কাল ভ্যালিউজ, এগুলোই কিন্তু প্রধান কারণ কন্যা শিশুর শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার।
পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো, জি বলুন বলুন, আপনি বলুন।
না না, এটা ডিফিসিটেড প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, যেটা কিন্তু মানে যেটা থেকে আমরা মুক্ত হতে পারছি না, অনেক চেষ্টা করেও মুক্ত হতে পারছি না।
এই বিষয়টি আপনি কেন মনে করেন যে এখনো নারী শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু দেখি ভারতবর্ষ এবং বাংলাদেশ বিশেষ করে বেশ এগিয়ে এসেছে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রেখেছে, রোল মডেল হিসেবে বাংলাদেশকেও ধরা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গও কিন্তু পিছিয়ে নেই। নারী সমাজের উন্নতি এবং নারীর ক্ষমতায়ন হচ্ছে, সেখানে নারীদের স্কুল সম্পর্কেও আমরা দেখতে পাচ্ছি যে নারীদের মেয়েদের স্কুল করা হচ্ছে, কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো অনেক জায়গায়ই আছে, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে। তো এই ক্ষেত্রে এখনো কেন পিছিয়ে, তার বিশেষ কিছু উদাহরণ কি আপনি দেবেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য?
দেখুন, একটা তো ব্যাপার অবশ্যই পিতৃতান্ত্রিক মানসিকতা, আর আর্থসামাজিক কারণও একটা খুব বড় ব্যাপার অবশ্যই, মানে আর্থসামাজিক কারণেও আর্থিক অবস্থা যদি ভালো না হয় একটি পরিবারের, পুত্র সন্তানকে শিক্ষা দেওয়া হয় কিন্তু কন্যা সন্তানকে স্কুলে ভর্তি করা হয় না। আমার ছাত্রীদের মধ্যে অনেকেই দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে, তারা তারা কেউ কেউ নিয়মিত যাতায়াত করে, কেউ বা এখানে থাকে, মানে শহরের শহরে থাকে মেস করে। তো এই ছাত্রীদের মুখে শুনেছি এবং এরা বিভিন্ন ফিল্ড ওয়ার্কের মাধ্যমেও যে চিত্রটা তুলে ধরেছে সেটা হচ্ছে যে দারিদ্র কিন্তু মেয়েদের শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকার একটা অন্যতম কারণ। দারিদ্রের কারণে পুত্র সন্তানটি স্কুলে যায়, মেয়েটি যায় না, বা কন্যা সন্তানটিকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হয়, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, উপযুক্ত পাত্র পেরে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো এইটা একটা খুব বড় কারণ। এবং আমাদের 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 সরকার তো বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে, আমাদের রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প গ্রহণ করেছে, যেটা অত্যন্ত সফলভাবে মেয়েদের ক্ষমতায়নের দিকে
এবং নারী শিক্ষা বা শিশু শিশু কন্যা শিক্ষার ক্ষেত্রে এই যে কন্যাশ্রী প্রকল্প, মেয়েদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, মমতা সরকার যে ব্যবস্থাটা গ্রহণ করেছেন এটা খুবই উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় একটি পদক্ষেপ বলা যেতে পারে। অন্য রাজ্যগুলোও কি এই ধরনের পদক্ষেপ নিয়েছে?
দেখুন, কেন্দ্রীয় সরকারের তো একটি অন্যতম প্রকল্প হলো বেটি বাঁচাও বেটি পড়াও। এই প্রকল্পেরও উদ্দেশ্য হলো বাল্য বিবাহ রদ করা এবং মেয়েদের মেয়েদের শিক্ষা শিক্ষার জন্য যে প্রয়োজনীয় আর্থিক সাপোর্ট, হ্যাঁ, সেইটা প্রদান করা। এই দুটো প্রকল্পই সফল, তবে আমাদের পশ্চিমবঙ্গে কন্যাশ্রীর সাফল্য অনেক বেশি নজর কাড়ার মতো। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ একটি প্রকল্প চালু করেছে, শুরু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে কিন্তু এখন সারা রাজ্যে সেটা ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে স্বয়ং সিদ্ধা প্রজেক্ট। তার দুটো উদ্দেশ্য, এক হচ্ছে নারী পাচার বন্ধ করা এবং বাল্য বিবাহ রোধ করা, এবং পাশাপাশি শিক্ষা শিক্ষার আলো মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া। শিক্ষার আলো ছড়িয়ে দিলে পাচারও বন্ধ হবে, বাল্য বিবাহ বন্ধ হবে। তো এরকম নানা ধরনের উদ্যোগ, সরকারি বেসরকারি উদ্যোগ তো আমাদের রাজ্যে আমরা দেখছি, এবং অবশ্যই ছবিটা পাল্টেছে গত কয়েক দশকে, অবশ্যই ছবিটা পাল্টেছে এবং এই গত কয়েক বছরে আরো হয়তো ছবিটা পাল্টেছে, কিন্তু তাও যে খুব আশাব্যঞ্জক চিত্র তা নয়। কারণ আমাদের যারা এম এ ক্লাসের ছাত্রীরা, তারা কিন্তু ফিল্ড ওয়ার্কের মাধ্যমে তারা কিন্তু দেখাচ্ছে, তারা সার্ভে করছে, তারা ক্ষেত্র সমীক্ষা করছে, এবং তার থেকে যে যে কনক্লুশন আমরা পাচ্ছি, যে ধরনের তথ্য আমাদের সামনে উঠে আসছে, যে স্কুলের ড্রপ আউট রেট, মেয়েদের ড্রপ আউট রেট কিন্তু এখনো অত্যন্ত হাই, এবং কন্যাশ্রীর টাকায় কিন্তু বিয়ের পণ দেওয়া হচ্ছে, পাত্রপক্ষে দাবি মেটানোর জন্য কন্যাশ্রীর টাকা ব্যয় করা হচ্ছে। তাহলে ছবিটা খুব একটা আশাজনক নয় আমার মনে হয়।
আমি ডক্টর আবু নাসের এবং মোহাম্মদ আবুল কালামের কাছে যাওয়ার আগে একটি মন্তব্য পড়ছি ফেসবুক থেকে। লিখেছেন আবুল কালাম, লিখেছেন, নারী শিশুদের বৈষম্য প্রথম শিকার হয় তার মায়ের মানসিকতার কারণে, মা একজন কন্যা শিশুকে ভয় ও লাজুক করে তোলেন। বিষয়টি একটু আলোকপাত করবেন কি আপনার?
ঠিক কথা, আমার মনে হয় এটা খুবই ঠিক কথা। মায়ের একটা তো বড় ভূমিকা আছে, কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, মায়ের যদি সায়না থাকতো তাহলে ভ্রূণ হত্যা হয় কি করে? এবং পরিবারে এখনো এখনো বাচ্চাদের খেতে দেওয়ার ব্যাপারটা, তাদের তাদের পোশাকের ব্যাপারগুলো মা দেখে, এই মাই হয়তো পুত্রের থালায় বড় মাছের পিসটা তুলে দেয়, ডিম তুলে দেয়,
আমরা সন্তানের
থালায় সেগুলো আসে না। তো মায়ের মানে তবে যেটা বলবো যে মায়ের মানসিকতাটাও তো তৈরি হয়েছে ওইভাবেই, মানে ছোটবেলা থেকে তারও তো মগজ ধোলাই হয়েছে, তাকে শেখানো হয়েছে যে মেয়েরা নিকৃষ্ট, পুরুষরা মানে পুরুষরা শ্রেষ্ঠ, হ্যাঁ মেয়েদের স্থান পায়ের তলায়। তো এইভাবে এই সোশ্যালাইজেশনের মাধ্যমে তো মায়েরাও গড়ে উঠেছে।
এটা কি বিশেষ কোনো একটা সামাজিক প্রেক্ষাপটে এই বৈষম্যগুলো আমরা দেখতে পাই, লিঙ্গ বৈষম্যগুলো, নাকি সমাজের প্রতিটি স্তরে নানাভাবে রয়েছে? যেমন একটি জিনিস তো এখানে মনে হচ্ছে যে বাহুবল একটা পুরুষের বা একটা বাচ্চা ছেলে যখন গড়ে উঠবে, সে কিশোর বয়স পার হয়ে যখন পরিণত বয়সে পড়বে বা তরুণ হবে, যুবক অবস্থায় দাঁড়াবে, তখন তার বাহুবল একটি মেয়ের বাহুবলের থেকে নিশ্চয়ই কম। তো এই যে শ্রমিক শ্রেণীর ক্ষেত্রেই কি এই লিঙ্গ বৈষম্য, নাকি আমরা অন্যান্য ক্ষেত্রেও আমরা লিঙ্গ বৈষম্য দেখতে পাই?
না না, সমস্ত ক্ষেত্রেই লিঙ্গ বৈষম্য এবং শ্রেণী নির্বিশেষে লিঙ্গ বৈষম্য, এবং শিক্ষা শিক্ষা ইনকাম মানে শিক্ষা উপার্জন নির্বিশেষে লিঙ্গ বৈষম্য। আমাদের ছাত্রীদের সার্ভে তাই বলে, মানে এই বিষয়ে অনেকেই সার্ভে করেছে যে ডিসক্রিমিনেশন এটা এটা সমস্ত আর্থসামাজিক স্তরের মানুষের মধ্যে রয়েছে। এই ডিসক্রিমিনেশন করার যে মানসিকতা, পুত্র সন্তান এবং কন্যা সন্তানের মধ্যে বৈষম্য করার যে মানসিকতা, সেটা কিন্তু সবকিছু নির্বিশেষে রয়েছে। এটা আমার তো নিজের মানে অবজারভেশনও তাই।
ডক্টর আবু নাসের, আপনার কাছে আমরা তো দক্ষিণ এশিয়ার কথা শুনলাম, তো আমেরিকাতেও দেখা যায় অনেক সময় নারীরা অনেক পিছিয়ে আছেন, তো সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন?
আপনার শুধুমাত্র আমেরিকাতে নয়, সারা বিশ্বেই কিন্তু নারী শিশুদেরকে এবং বিশেষ করে নারীদেরকে জন্যভাবে দেখা হয়, এবং এর কারণ যে আপনারা যেরকম আলোচনা করছিলেন যে আর্থসামাজিক কারণ রয়েছে, এবং শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠীর মধ্যেই নয়, এটা সমাজের সব গোষ্ঠীর মধ্যেই রয়েছে। আমেরিকাতে আপনার দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু বৈষম্যটা ঠিক সেভাবে চোখে পড়ে না। আপনি যদি দেখেন যে এখন কিন্তু বিভিন্ন শিক্ষা বিভিন্ন পর্যায়ে, আপনার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারীরা কিন্তু বেশি সংখ্যায় যাচ্ছে পুরুষদের থেকে শিক্ষার ক্ষেত্রে। তবে সার্বিক অর্থে শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা বেশি গেলেও নারীরা অন্য ধরনের সমস্যা এখানে যুক্তরাষ্ট্রে ফেস করছে। আপনি জানেন যে বিভিন্ন গবেষণা হয়েছে এখানে, যেখানে দেখা যাচ্ছে যে একই ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং একই ধরনের অভিজ্ঞতার পরেও নারীরা কিন্তু পুরুষের থেকে কম উপার্জন করছে। আপনার প্রফেশনাল লাইফে যখন নারীরা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে যে পুরুষদের থেকে তারা খুব কম আয় করছে। বিভিন্ন গবেষণা দেখা গেছে যে পুরুষকে যদি $1 সমান শ্রম এবং সমান মেধা দিয়ে যদি $1 আয়োজন করে, সেক্ষেত্রে নারীরা হয়তো 70-80 সেন্ট আপনার আয় করছে। এটা একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা নারীদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে লিডারশিপ যে রোল রয়েছে, নেতৃত্বের যে বিভিন্ন পর্যায় রয়েছে, সেখানে নারীদের পৌঁছানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আপনার যে সমস্ত, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে কর্পোরেট ওয়ার্ল্ড রয়েছে, সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে নারীরা খুব একটা বেশি নেতৃত্বের পর্যায়ে নেই।
ডক্টর আবু নাসের, আমরা তো আলোচনা করছি যে বিশ্বব্যাপী নারী কন্যা শিশু শিক্ষা, তো আমরা নারী এবং পুরুষের বৈষম্যর দিকে না যেয়ে বরং আমরা যদি একটুখানি আলোকপাত করি যে কন্যা শিশু শিক্ষা সম্পর্কে যুক্তরাষ্ট্রে, আমরা জানি যে যুক্তরাষ্ট্রে হাই স্কুল পর্যন্ত যে কোনো ছেলেমেয়েকে, সে নারী হোক কন্যা শিশু হোক অথবা ছেলে শিশু হোক, সবাইকে স্কুলে যেতে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাই স্কুল ড্রপ আউট অথবা হাই স্কুলে যাচ্ছে না বা প্রাথমিক স্কুল থেকেও ঝরে পড়ছে, এরকম কিছু উদাহরণ যদিও যৎসামান্য কিন্তু দেখা যায়। যে আপনি তো ক্যালিফোর্নিয়া রাজ্যে আছেন, ক্যালিফোর্নিয়ার কিছু কিছু অঞ্চলে দেখা যায় যে ইন্ডিয়ান রিজার্ভেশন যেগুলো আছে সেই সমস্ত জায়গায় স্কুলের অবস্থা অত্যন্ত খারাপ, এবং হিসপ্যানিক জনগোষ্ঠী যেখানে বেশি সেখানেও দেখা যায় যে স্কুলে ঠিক মতো যাচ্ছে না ছেলেমেয়েরা, এবং নানা রকমভাবে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। তো এই বিষয়টি কি একটু আলোকপাত করবেন?
এর একটা বড় কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে যে খুব কম বয়সে মেয়েদের মা হয়ে যাওয়া, এবং দেখা যাচ্ছে আপনি যে দুটো জনগোষ্ঠীর কথা উল্লেখ করলেন, স্প্যানিক গার্লস এবং ইন্ডিয়ান আমেরিকান, যারা স্পেশালি যারা রিজার্ভেশনে বাস করছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার খুব কম বয়সে, কেউ কেউ হয়তো 15-16-17 বছর বয়সে মা হয়ে যাচ্ছেন, এবং এই মা হয়ে যাওয়ার ফলে তাকে কিন্তু স্বভাবতই, সে যখন একদম কিশোরী মা, সে তখন তার বাচ্চাটাকে টেক কেয়ার করতে হচ্ছে, এবং এর ফলে তাকে সে স্কুলে যেতে পারছে না বা কলেজে যেতে পারছে না। তবে আপনার হিসপ্যানিকদের মধ্যে এই সমস্যাটার উন্নতি হচ্ছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি বেকার্সফিল, সেখানে আমরা একটা হিসপ্যানিক সার্ভিং ইনস্টিটিউশন। আমাদের শতকরা 60% আপনার ছাত্রছাত্রী কিন্তু হিসপ্যানিক অরিজিন। আমাদের বিশ্ববিদ্যালয় চিত্র যেটা আমি দেখি এবং ক্যালিফোর্নিয়া অন্যান্য বিশ্ববিদ্যালয় চিত্র যেটা দেখি, সেটা হচ্ছে যে এখন কিন্তু আপনার ওই হিসপ্যানিক কমিউনিটির মেয়েরাও কিন্তু বেশি সংখ্যায় কলেজে আসছে এবং স্কুলেও আসছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে এখানে দারিদ্র, এবং সারা পৃথিবীতেই কিন্তু এই যে মেয়ে শিশুরা
ডক্টর আবু নাসের, আপনি যেরকম বললেন যে দারিদ্র, এই মাত্র আমি আমাদের ফেসবুকে দেখছিলাম, ভিওএর ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন, সেখানে শঙ্কর হালদার লিখেছেন নারী শিক্ষার সবচাইতে বড় বাধা হচ্ছে দারিদ্র। সত্যি কথাটি কিন্তু চরম সত্যি।
এটা কিন্তু শুধুমাত্র আপনার শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নয়, সারা বিশ্বের কিন্তু একই অবস্থা। আপনি দেখবেন যে আপনার, আমি জানি যে একটু আগে আমি দেখছিলাম জাতিসংঘের যে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো, তাদের যে এস্টিমেট, তারা অনুমান করছে যে এই মুহূর্তে কমপক্ষে 130 মিলিয়ন আপনার মেয়ে শিশু যাদের বয়স 6-17 বছর, তাদের স্কুলে যাওয়ার কথা, তারা কিন্তু স্কুলের বাইরে রয়েছে, এবং এর মধ্যে 15 মিলিয়ন যে মেয়ে যাদের মধ্যে অর্ধেকই আপনার সাব সাহারান আফ্রিকাতে থাকে, বাস করে, তারা তাদের জীবদ্দশায় তারা কখনোই কোনো স্কুল দেখতে পাবে না, স্কুলের কোনো ক্লাসরুমে তারা যেতে পারবে না। এবং এর একটা বড় কারণ হচ্ছে দারিদ্র। এর একটা বড় কারণ দারিদ্র এই কারণে যে আপনি একটু আগে যেরকম আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং ভারতবর্ষে যেরকম করা হয়ে থাকে যে যখন একটা পরিবার দারিদ্রের মধ্য দিয়ে যায় তখন তাকে বেছে নিতে হচ্ছে যে কাকে সে স্কুলে পাঠাবে, মেয়েকে নাকি তার ছেলেকে। এবং শুধুমাত্র দারিদ্র একটা ভূমিকা রাখে এবং তার যে সামাজিক এবং বেড়ে ওঠার যে দৃষ্টিভঙ্গি সেটাও একটা বড় কারণ, যে তারা মনে করে যে মেয়েকে আমার স্কুলে পাঠিয়ে কি লাভ, কদিন পরে তো ওকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে,
অন্য বাড়িতে চলে যাচ্ছে এবং অন্য বাড়ির জন্য বেনিফিটেড হবে,
এটা কিন্তু আপনার আরেকটা
টিপিক্যাল একটা মানসিকতা থেকে এই মানসিকতা সৃষ্টি হয়। ডক্টর আবু নাসের, আমরা আপনার কাছে ফিরে আসব আবারও। এই মুহূর্তে আমাদের সহকর্মী সেলিম হোসেন রয়েছেন প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে একটি শুনানি হচ্ছে, সেইখানে তিনি উপস্থিত রয়েছেন। তো আমরা যেহেতু আজকে রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিতকরণে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষভাবে জোর দিয়েছেন, এবং এখানে ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে কি হচ্ছে, কি শুনানি হচ্ছে, সেই বিষয়টা একটু জেনে নিতে চাই। হ্যালো সেলিম, আপনি কি আমাদের বলবেন যে মূল বিষয় কি ছিল, কি ধরনের? জি
জি, মূল বিষয়টা ছিল হচ্ছে রোহিঙ্গা, যে রোহিঙ্গাদের উপরে মিয়ানমারের রাখাইন রাজ্যে যে অত্যাচার নির্যাতন খুন ধর্ষণের ঘটনা ঘটেছে। তার উপরে আপনি জানেন যে ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর হিসেবে ভ্যান সাস্টারেন চারবার
বাংলাদেশে গেছেন এবং কক্সবাজারে গেছেন।
তিনি চমৎকার একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছেন যেটি এখানে প্রদর্শন করা হয়েছে। প্রদর্শন করার শেষে যে আজকের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ছিল এড রয়েস এবং অন্যান্য আরো প্রায় ১০-১২ জন কংগ্রেসম্যান এবং সেনেটর, তাদের সামনে সেটি দেখানো হয়েছে এবং ব্রিফ করা হয়েছে, সামারাইজ করা হয়েছে। শুধু সাস্টারের নয়, এখানে আরো একজন সাক্ষ্য দিয়েছেন, উইটনেস যাকে বলে, ইউএস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রোগ্রাম ডাইরেক্টর স্টিফেন পম্পার। তিনিও একইভাবে ভ্যান সাস্টারের মতো বিশাল একটি রিপোর্ট করেছেন। তিনিও কয়েকবার ওখানে ভিজিট করেছেন, রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাপন এবং রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর যে অত্যাচার নির্যাতন সেগুলো তুলে ধরেছেন এবং তার ভিত্তিতে তারা কিছু রেকমেন্ডেশন দিয়েছেন, ভ্যান সাস্টারেন এবং পম্পার দুজনই, যে এই অত্যাচার নির্যাতন খুন ধর্ষণের জন্য মিয়ানমারের সেনাবাহিনী হচ্ছে দায়ী এবং তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যেন বিচারের মুখোমুখি আনা হয়, বিচার করা হয় এবং ভবিষ্যতে যেন এরকম কিছু না ঘটে সেটা নিশ্চিত করা হয়, এই কথাটি তারা তুলে ধরেছেন। এবং কংগ্রেসম্যান এবং সিনেটররা তাদেরকে প্রশ্ন করেছেন যে কিভাবে এটা করা সম্ভব, কিভাবে অত্যাচার হলো, কিভাবে নির্যাতন হলো, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা, সেখানে তো সুদান, দারফুর বিভিন্ন রকম অতীতে ঘটনা ঘটেছে যেগুলো সঠিকভাবে আসলে বিচার হয়নি, তো এটাই বা কি করতে পারবে। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে ভ্যান সাস্টারেন এবং পম্পার দুজনই বললেন যে হ্যাঁ, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের উপরে মানুষের আস্থা খানিকটা কমেছে, তাদের উপর শুধু নির্ভর করে থাকলে চলবে না, আমাদেরকে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী হয়ে আরো শক্তভাবে কথা বলতে হবে, আন্তর্জাতিক কমিউনিটিকে সঙ্গে নিয়ে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ, অর্থনৈতিক, এমনি তো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর্মস এম্বার্গো তাদের উপর আছেই, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা যত রকমের শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করা যায় সেগুলো দিয়ে তাদেরকে দমাতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আমার সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর দুজন সদস্য উপস্থিত আছেন, আমি দুজনের একটু ছোট্ট করে মতামত জানাতে চাই।
হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
আচ্ছা, প্রথমে দিচ্ছি মহিউদ্দিন মোহাম্মদ ইউসুফ, উনি নিউ ইয়র্ক থেকে এসেছেন। আচ্ছা, আপনার কেমন লাগলো একটু সংক্ষেপে বলুন।
হ্যাঁ, আমার নাম মহিউদ্দিন মোহাম্মদ ইউসুফ, আমি ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আমি এসেছি এখানে, সম্পূর্ণ জেনে শুনেছি, আমার খুব ভালো লাগছে, কারণ প্রথমবার একটু আশা ভরসা জেগে উঠলো, কারণ 10-12-15 জন সেনেটার এবং কংগ্রেস সম্মিলিতভাবে রোহিঙ্গা গণহত্যার উপরে তারা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছে, খুব খুশি লাগছে, এটার উপরে আমি খুব খুশি হয়েছি, কারণ এমনি তো সবাই জুনিয়েছে, জানে রোহিঙ্গার উপরে গণহত্যা চলতেছে, কিন্তু আমরা চাই যে আমেরিকা এটার উপরে স্ট্রং হয়ে দাঁড়ায় এবং আমাদের জন্য কাজ করে, এটার জন্য যে আমেরিকা সিনেটার এবং কংগ্রেসরা যেভাবে তারা সম্মিলিতভাবে ডিসকাস করেছে, এটার জন্য আমি খুব খুশি হয়েছি এবং ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ,
অনেক ধন্যবাদ।
সুপের কথা, তিনি ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের একজন প্রেসিডেন্ট, তিনি,
আপনি বলছিলেন আরেকজন আছে, আমরা কি তার মন্তব্যটি শুনে নিয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যেতে পারি?
আরেকজন আছে আমাদের ভয়েস অফ আমেরিকা, কিছুদিন তিনি ইন্টার্নশিপ করেছেন, এখনো করছেন, রিয়া।
জি,
হাউ ডু ইউ ফিল কামিং
হিয়ার? ইয়েস, অ্যাকচুয়ালি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দি কংগ্রেস পারসন, চেয়ারপারসন এন্ড অলসো টেস্টিমনি, অল রিকগনাইজ দ্যাট দিস the mass killing, the atrocity is crime against humanity or the genocide. Actually, and also I really expected this hearing would push and give pressure to the Trump administration, because yesterday I listened to the Trump speech at the General Assembly, but he didn't mention anything about the Rohingya issue, Obama's issue, and also the state report yesterday, they released secretly this report, but it doesn't mention anything about like just an atrocity. So this is not like the murder, this is not like the normal killing, this mass genocide, mass ethnic cleansing. So this, today's hearing recognized this situation, the real situation, so I really appreciate.
হ্যাঁ, অনেক ধন্যবাদ সেলিম। আমরা জানি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন এবং আশা করা হচ্ছে হয়তো জিয়া শুনে খুশি হবেন যে আশা করা হচ্ছে যে শেখ হাসিনা রোহিঙ্গা শিশু এবং কন্যা সন্তানদের শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করবেন এবং অত্যাচার এবং তাদের প্রত্যাবাসন নিয়েও আলোচনা করবেন।
জানাবো ভবিষ্যতে, আজকে শুধুমাত্র সংক্ষেপে যেহেতু এখানে আমি আছি, আমরা উপস্থিত আছি, এই জন্য মোটামুটি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম যে আজকে এখানে কি নিয়ে আলোচনা হলো।
চমৎকারভাবে আপনি বর্ণনা করেছেন, অনেক ধন্যবাদ। আর কিছু বলবেন কি? আমরা মূল আলোচনায় ফিরে যাব। অনেক ধন্যবাদ সেলিম। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তবে হ্যাঁ, রোহিঙ্গা বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রোহিঙ্গা শিশুদের, আপনারা জানেন যে যেই রোহিঙ্গারা প্রায় 10 লক্ষের উপরে রোহিঙ্গারা এসেছেন মিয়ানমার থেকে, তাদের বিরাট একটা জনগোষ্ঠী নারী এবং অনেক শিশু জন্মগ্রহণ করছেন এই শরণার্থী শিবিরে। এই ছোট ছোট শিশুদের শিক্ষার আলো কীভাবে পৌঁছে দেওয়া যায় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আলোচনার বিষয়। সে যাই হোক, তো আমরা আমাদের কাছে একজন ফোন করেছেন, আবদুল্লাহ। আবদুল্লাহর ফোন কলটি আমরা নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। হ্যালো আবদুল্লাহ, আপনি লাইনে আছেন? হ্যালো হ্যালো, আমাদের প্রডিউসার, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আবদুল্লাহ? হ্যালো, আমার মনে হয় আবদুল্লাহকে আমরা পাচ্ছি না। তো তাহিদ, আপনি কি জানাবেন আমাদের যে আবদুল্লাহ কি লাইনে আছেন? আচ্ছা, আমাদের প্রডিউসার, আজকের প্রডিউসার তাহিদ আমাদের জানালেন যে উনি লাইনে নেই আপাতত। আবারও আমরা চেষ্টা করব তাকে লাইনে নেওয়ার জন্য। মাঝখানে
আমি একটা ইনফরমেশন যোগ করতে পারি?
হ্যাঁ, আপনি কে বলছেন, নামটা বলুন।
আমি রাজীব।
হ্যাঁ রাজীব, বলুন। সরি, হ্যাঁ নিশ্চয়ই।
আমি, আপনি যেরকম একটু আগে আশা করছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি, আপনি আশা করছিলেন যে উনি রোহিঙ্গা শিশুদের শিক্ষার বিষয়টি তুলবেন, উনি কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি উত্থাপন করেছেন।
হ্যাঁ, উত্থাপন করেছেন এবং তার ভাষণেও উনি নানা জায়গায় নানা রকম ফোরাম হচ্ছে। জি
জি জি,
আপনি ঠিকই বলেছেন।
আপনার জাস্টিন টুডের আয়োজনে যে ফোরামটা হয়েছে সেখানেও তিনি উল্লেখ করেছেন। আরেকটা আপা, যে আপনি যেটা বলছিলেন যে অধিকাংশই রোহিঙ্গাদের মধ্যে কিন্তু শিশু, আমরা যে, আপনি একদম আপনি সঠিক কথা বলেছেন, আমরা এখন পর্যন্ত প্রায় 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তার মধ্যে 55 ভাগ প্রায় আপনার 6 লাখের কিন্তু শিশু, এবং তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে নারী। 11 লাখের মধ্যে 3-4 লাখ কিন্তু নারী শিশু রয়েছে বাংলাদেশে, যারা রোহিঙ্গা যারা অবস্থান করছে।
তো অনেক ধন্যবাদ আপনার এই তথ্যের জন্য। তো এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন, কক্সবাজার থেকেই যোগ দিচ্ছেন রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। জনাব আবুল কালাম, আপনি তো লাইনে আছেন, আপনি তো এতক্ষণ শুনলেন এবং রোহিঙ্গা বিষয়ে নানা রকম তথ্য আমাদের সহকর্মী সেলিম হোসেন দিয়েছেন এবং ডক্টর আবু নাসেরও বললেন। আপনি কি শুনতে পাচ্ছেন?
জি,
আপনার বক্তব্য আমরা শুনতে চাই।
আমি আপনাদের কথোপকথন যেটুকু শুনলাম, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ইতিমধ্যেই রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দিয়েছেন। এটি আমাদের বাংলাদেশ সরকারের যে নীতি, রোহিঙ্গারা সার্বিকভাবে শিক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারের যে নীতি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যে একইভাবে এই বিষয়টাকে বাংলাদেশ সরকার দেখে, তার একটি বহিঃপ্রকাশ বটে। আমরা অবশ্যই শিক্ষার ব্যাপারটাকে যথাযথ গুরুত্ব দিতে চাই, যদিও আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি ঠিক ততটা অনুকূল নয় যেটা সাধারণ পরিবেশে হয়ে থাকে। এটি আপনারা নিশ্চয়ই জানেন, খুব অল্প সময়ের মধ্যেই এই বিশাল জনগোষ্ঠী তাদের বাংলাদেশে আগমন ঘটে, সবাই খুব অপ্রস্তুত অবস্থার মধ্যেই তাদের আমাদের বরণ করে নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা সেই কাজটি করি। তো গত বছর যখন আগস্ট মাসের শেষের দিকে তারা আসতে শুরু করেন, এরপর কয়েক মাস কিন্তু তাদের মানে গ্রহণ করা এবং তাদের যে নিরাপত্তা, বেঁচে থাকার ব্যবস্থা, জায়গা, থাকার জায়গা করা, খাদ্যদ্রব্য ইত্যাদির ব্যাপার নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ফলে তাৎক্ষণিকভাবে শিক্ষার বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এবছরের শুরু থেকে আমরা আমাদের যে সাহায্য মানবিক সাহায্য দানকারী যেসব সংস্থা আমাদের সাথে এখানে কাজ করছে, ইউনিসেফ, ইউএনএসসিআর, ইউএন, অন্যান্য যারা আছে সবাইকে নিয়ে আমরা শিক্ষার ব্যাপারটাতে ঝাঁপিয়ে পড়ি। এবং প্রথমে যে কাজটি করা হয় ঠিক কি পরিমাণ শিশুর শিক্ষা দরকার সেটি নির্ণয় করা হয়, তারপরে আমরা আমাদের লক্ষ্য স্থির করি, সেই অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমি আপনাকে সংক্ষেপে কিছু তথ্য দিতে পারি।
নিশ্চয়ই, আমি আসলে আপনার কাছে জানতেই যাচ্ছিলাম যে প্রাথমিক পর্যায়ে এই যে শিবিরগুলো আছে, একাধিক শিবির আছে, এবং এই ক্যাম্পগুলোতে প্রাথমিক স্কুল অথবা মাধ্যমিক স্কুল এইভাবে কি ভাগ করা হয়েছে, নাকি একটি স্কুলের মধ্যেই সব ধরনের সব বয়সী শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে? একটু সবিস্তারে বলবেন যে আসলে বাস্তব পরিস্থিতিটা কিরকম।
বাস্তব পরিস্থিতি হচ্ছে যে যেমনটি একটু আগেই বলা হলো, এই বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ইতিমধ্যে 1 মিলিয়ন পার হয়েছে, ফলে তাদের মধ্যে 58% প্রায় 58% হচ্ছে শিশু, শিশু পর্যায়ের। তো এই তার মানে প্রায় 6 লাখের মতো শিশু এখানে আছে। তো তার মধ্যে 5,30,000 আমরা টার্গেট হিসেবে নিয়েছি, যাদেরকে আমরা শিক্ষার আওতায় আনতে চাই। তো এদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আপনার এগুলি শিক্ষা কেন্দ্র নির্মাণ করতে সময় লাগে, শিক্ষক তৈরি করতে সময় লাগে, এবং রোহিঙ্গাদের জনগোষ্ঠীর মধ্যে তাদের যে ট্রমার ভেতর দিয়ে, যে অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে তারা এসেছে, সেগুলি তাদেরকে মানসিকভাবে সুস্থ করে তুলতে সময় লাগে। এই সমস্ত কারণে আমরা গ্রাজুয়ালি আমরা ধাপে ধাপে এগুচ্ছি। প্রথম দিকে আমরা যেটা এখন বর্তমানে যে পদ্ধতিতে আমরা আছি, সেটা আমরা একটা লার্নিং কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক অ্যান্ড অ্যাপ্রোচ এন্ড সিএফএল নামে একটি কাঠামো তৈরি করা হয়েছে। এটি ইউনিসেফ এবং আমাদের শিক্ষাক্ষেত্রে যে সমস্ত পার্টনাররা জড়িত আছে তাদের সাথে সবার সাথে পরামর্শ করে, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে এটি চূড়ান্ত করা হয়েছে। এটি লেভেল 2 পর্যন্ত বর্তমানে শিক্ষার ব্যবস্থা করছে, অর্থাৎ এর আওতাধীন হচ্ছে প্রাথমিক যেটা বলি আমরা শ্রেণী, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। তো আমরা একই সাথে এটা আমরা এই বছরের শুরু থেকে শুরু করেছি এবং এই কাজটি বর্তমানে পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে, বাস্তবায়নের মধ্যেই আছে। এটি দ্বিতীয় পর্যায়ে আমরা এই লার্নিং কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক অ্যান্ড অ্যাপ্রোচকে আরো সম্প্রসারণ করে এটিকে লেভেল 4 পর্যন্ত এর আওতা সম্প্রসারণের প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন আছে। সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত
জনাব আবুল কালাম, আবারও আপনার কাছে ফিরে আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
টেলিফোনের অপর প্রান্তে রয়েছেন আমাদের দুজন কলার, একজন হচ্ছেন দীপক চক্রবর্তী আর একজন মোহাম্মদ আবদুল্লাহ। তো প্রথমেই আমরা দীপক চক্রবর্তী আপনার কাছে যাচ্ছি। হ্যালো।
হ্যাঁ হ্যালো আপু, নমস্কার।
নমস্কার, বলুন আপনার প্রশ্ন বলুন।
জি আপু, আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
জি জি,
আমি আজকে ভয়েস অফ আমেরিকা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্যানেল অতিথি স্যার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে আমাদের যে ভারত থেকে যে আমাদের যে আমার আপা যে কথাটা বললো যে ভারত বাঁচাও বেটি পড়াও, এইরকম একটা কথা বললো, সলিউশন বললো। যেটি আমার প্রশ্ন হচ্ছে, যেমন বাংলাদেশে দেখবেন যে হালকা বয়সে যে এই যে শিশুদের যে মানে মহিলার যে বিয়ে হয়ে থাকে, এখানে আমি যেটা মনে করি সেটা হলো যে গার্জিয়ানের পক্ষের আমি যেটা নেবেড়ে দেখবো আর কি, এনারা হালকা বয়সে মেয়েদের বিয়ে দিয়ে থাকে। এই বিয়ে দেওয়ার কারণে ঝুঁকিপূর্ণ কোনো আমাদের একটা বাংলাদেশের ক্ষয়ক্ষতি কোনো অবশ্যই হয়ে থাকে, তারা কোনো শিক্ষা দীক্ষায় এরকমটা ওরা বুঝে নাই, সেটা হলে আমি মনে করি এরা গার্জিয়ানকেই এই গার্জিয়ানই হালকা বয়সে বিয়ে দিয়ে থাকে। আর আটটা বয়সে যেটা রোহিঙ্গাতে কথা উঠে আসলো, এই যে রোহিঙ্গা যে মিয়ানমারের জনেরা আছেন সেখানে একটা বিষয় লক্ষ্য বলে দেখা যায়, সেটা হচ্ছে এখানে অসংখ্য ছোট ছোট বাচ্চা এবং শিশু, তাদের যে এই যে লেখাপড়াটা এই যে ঝুঁকিপূর্ণ কতটা, এরা ভবিষ্যতে যে মানুষ যে কতটা হবে কিনা, এটা অবশ্যই কোনো আমাদের নিজে যে মায়ানমার যে যার পিতা এবং কি মাতা জনেরা আছেন নাগরিক অবশ্যই যে নিজ নিজ দায়িত্বে যেন অবশ্যই যেন এই শিশুগুলাকে শিক্ষা দীক্ষায় যেন মানুষ করতে পারে, তাদের ভবিষ্যৎ কেন আমরা যখন টিভিতে।
দীপক, আপনার প্রশ্নটা, আপনার মন্তব্য শুনলাম, প্রশ্ন কি আছে?
জি আমার প্রশ্ন হচ্ছে যে এই রোহিঙ্গার কথা যে মানে অনেক উঠে আসলো, আমাদের সেলিম ভাই খুব গুরুত্বের সাথে কথাগুলো বললো।
হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে।
যে আমার প্রশ্ন হচ্ছে এই রোহিঙ্গা যে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, এনারা আমাদের এই যে রোহিঙ্গার ওখানে যে স্টুডেন্ট যে আছে তারা কি শিক্ষা দিচ্ছেন?
আচ্ছা, একটু আগে কিন্তু আমাদের জনাব আবুল কালাম বিস্তারিতভাবে বললেন কতগুলো স্কুল আছে, কি ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে এবং শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে বিশদভাবে জানিয়েছেন। আপনি যদি আমাদের অনুষ্ঠানটা শোনেন আবারও, কারণ ফেসবুকে থাকবে, তাহলে আপনি জেনে নিতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আবদুল্লাহর কাছে। মোহাম্মদ আবদুল্লাহ,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমার লাইনটা কেটে গিয়েছিল, যা হোক দুঃখিত আর কি। তো আজকে বাংলাদেশের অবস্থানগত রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে অনেক বড় তৎপরতা চলছে। আমরা যতদূর জানি যে যখন এই রোহিঙ্গারা রাখাইনে বসবাস করছে, তাদের তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে
এবং
সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষার অনেক উপকরণ তাদের ছিল না। কিছু সংখ্যক শিশু বা নারীরা হয়তো ধর্মীয় শিক্ষা বিশেষ আরবি শিক্ষা হয়তো শিক্ষিত হতো। এখন বর্তমানে বাংলাদেশের যে 10 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের বাচ্চা কাচ্চারা হয়তো কিছুটা প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আসছে, কিন্তু যখন তারা এই বাংলাদেশ থেকে আবার আরাকানে বা রাখাইনে ফিরে যাবে, তাদের এই যে শিক্ষার যে ধারাবাহিকতা শুরু হয়েছে এটা ওখানে বজায় রাখা যাবে কিনা, এটা আমার জিজ্ঞাসা।
এবং অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তর খোঁজার আগে আমরা একটু ফেসবুকের দিকে তাকিয়ে নজর দিচ্ছি। আবুল কালাম লিখেছেন, ধর্মীয় গোড়ামি এবং মুসলিম পরিবার পারিবারিক সম্পত্তি বণ্টন বিধান, নারীকে অর্ধেক সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তাহাতে ওই পরিবার নারী ও কন্যা শিশুর প্রতি অবহেলা করেন। আচ্ছা, এই গেল একটি। আরেকটি এসেছে মন্তব্য, লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, নারী শিক্ষা ভীষণ জরুরি। শঙ্কর হালদার লিখেছেন, কন্যা শিশু শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রাথমিক স্তর থেকে সরকার সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। কুমার শঙ্কর অধিকারী কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন, নারী শিক্ষার বাধা দূর করতে পশ্চিমবঙ্গে রয়েছে অসাধারণ প্রকল্প কন্যাশ্রী। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপাতত আপনারা দুজনের প্রশ্ন শুনলেন, বিশেষ করে আবদুল্লাহ যেই প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর জানতে আমরা যাচ্ছি জনাব আবুল কালাম আপনার কাছে। যখন রোহিঙ্গা শিশুরা ফিরে যাবে, রোহিঙ্গা আপনার মিয়ানমারে, তখন তাদের শিক্ষার ব্যবস্থা কি করা হবে বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা হবে কিনা, সে বিষয়টি জানতে চেয়েছেন।
ধন্যবাদ। এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে উত্তর আসলে আমাদের কাছে নেই। এটি মূলত নির্ভর করবে মিয়ানমার সরকারের উপর, তারা সে ধরনের ব্যবস্থা নেবেন কিনা। যদিও বাংলাদেশ সরকারের সাথে তাদের একটি সমঝোতা হয়েছে, তারা তাদেরকে ফেরত নেবেন এবং তাদের নিজেদের বাড়িঘরে ফিরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে ইত্যাদি, কিন্তু শিক্ষার ব্যাপারে তারা ঠিক এটা চালিয়ে নেওয়ার ব্যাপারে তারা কতদূর উদ্যোগী হবেন, কিরকম পদক্ষেপ নেবেন, সেটা হয়তো সময় করতে পারবে। তবে আশা করা যায় যে জাতিসংঘের দুটি সংস্থা সাথে ইতিমধ্যে মিয়ানমার সরকারের একটি চুক্তি হয়েছে, ইউএনডিপি এবং ইউএনএইচসিআর। তো আমরা আশা করতে চাই যে বাংলাদেশে আমরা যেই শিক্ষা প্রসারের ব্যাপারে রোহিঙ্গাদের মধ্যে যে পদক্ষেপটি গ্রহণ করেছে সেটি তারা অব্যাহত রাখবেন এবং তাদেরকে শিক্ষার আলো থেকে আলোতে রাখবার জন্য।
এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টির উপরেই জোর দেবেন বলে আশা করা হচ্ছে, যাতে করে যারা
খুবই সংগত এবং মানবিক একটি বিষয়, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ঠিক যথার্থই এই বিষয়টিকে তুলে ধরেছেন, আগেও তুলে ধরেছেন এবং আশা করি যে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি তুলে ধরবেন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি এখানে তাদেরকে তাদের যথাসম্ভব তাদেরকে একটা সীমিত পরিসরের মধ্যে, অনেক সীমাবদ্ধতার মধ্যে, যাতে যাতে একটি উপযুক্ত শিক্ষা তাদের আমরা দিতে পারি।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ফেসবুকের দিকে আবারও যাচ্ছি। লিখেছেন জয়ন্ত ভট্টাচার্য, লিখেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা। তো সেই সঙ্গে আমার আরেকটি প্রবাদ, আরেকটি মন্তব্য মনে পড়ে গেল। নেপোলিয়ন বোনাপার্ট লিখেছিল, বলে গেছেন যেমন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই শ্যাল প্রমিস ইউ দ্য বার্থ অফ এ সিভিলাইজড এডুকেটেড নেশন। তো এই মন্তব্য নিয়েই যাচ্ছি প্রফেসর অপর্ণা আপনার কাছে।
এই মন্তব্য সম্বন্ধে আমি বলি যে
সার্বিকভাবে আপনি যদি আমাদের বলেন, নারী
শিক্ষার দায়িত্ব কেন শুধু মায়ের হবে, বাবারও তো দায়িত্ব আছে, পিতারও তো দায়িত্ব। হ্যাঁ, মানে আমার মনে হয় তাই, এটা আমরা যে
পুরো সমাজেরই আসলে দায়িত্ব
জয়ফাই করি। এবং শিক্ষার উদ্দেশ্য যেন একমাত্র যে ওই মানে শিক্ষিত সন্তান মানে সৃষ্টি করা এবং জাতির নাগরিক তৈরি করা, যদি সেটাই হয় তাহলে পুরুষদেরও একই দায়িত্ব। আমি এটা মনে করি না, শিক্ষা মানুষের নিজের জন্য। একজন মেয়েকে শিক্ষিত করার উদ্দেশ্য তার চেতনাকে জাগিয়ে তোলা, তাকে স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং শিক্ষা করে তোলা, এবং এই চেতনার আলো সে সবার মধ্যে ছড়িয়ে দেবে। প্রথমে তার পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে দেবে, তারপরে বৃহত্তর সমাজে সে ছড়িয়ে দেবে। কিন্তু মেয়েকে লেখাপড়া শেখালে সে ভালো মা হবে, সে শিক্ষিত সন্তানের মানে জন্ম দেবে। আমার মনে হয় এই ধারণাটা যদি আমরা উচ্চারণ করি, তাহলে কিন্তু আমরা ওই পিতৃতান্ত্রিক মতাদর্শের ঘেরাটপের মধ্যেই আটকে থাকবো। এটা আমার নিজস্ব বক্তব্য, আমার তাই মনে হয়।
ডক্টর আবু নাসের,
মনে হয় যে আমরা যদি মাদেরকে মানে যদি না শিক্ষিত মা যদি হয়, তার একটা সুদূরপ্রসারী প্রভাব পড়ে। যেমন দেখবেন যে আপনি বাংলাদেশে এখন এই গত 2 বা 3 বছর আগে প্রথমবারের মতো কিন্তু মেয়ে শিশুরা ছেলে শিশুদের তুলনায় বেশি সংখ্যায় স্কুলে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে। আমরা জানি যে মাধ্যমিক পর্যায়ে অনেক নারী শিশু ঝরে পড়ে, কিন্তু এই যে যাচ্ছে এখন যে বেশি নারী শিশু স্কুলে যাচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে কিন্তু যে শিক্ষিত মা এবং কর্মজীবী মা। আপনি দেখবেন যে এর আগে বাংলাদেশের আপনার জেনারেলি যারা একটু নিম্নবিত্ত, যারা খুব বেশি অর্থ উপার্জন করেন না, সেরকম সমাজে নারীদের শিশুদের মেয়ে শিশুদেরকে স্কুলে পাঠানো হতো না। কিন্তু যখন দেখা গেল যে বাংলাদেশে প্রায় 1 কোটি মহিলা এবং এদের মধ্যে কিশোরী ছিলেন, তারা পরবর্তীতে মা হয়েছেন, তারা যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করলো, তারা দেখতে পেল তাদের শুধুমাত্র যে ওই তারা একটু শিক্ষিত ছিল, তারা অন্তত কিছু লেখাপড়া জানতেন, সে কারণে তারা গার্মেন্টসে কাজ করতে পেরেছেন। এবং তারা এই যে নতুন যে আবহে আসলেন, সেই আবহে তারা দেখতে পেলেন যে তাদের শিশুদেরকে, তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে হবে। এবং দেখা যাচ্ছে যে তারপরেই কিন্তু বাংলাদেশে মেয়ে শিশুদের স্কুলে পাঠানোর সংখ্যাটা বেড়ে গেছে। তার মানে এই যে মায়ের শিক্ষার সাথে নারী শিশুর শিক্ষার কিন্তু একটা ডিরেক্ট লিংক রয়েছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা খুব ভালোভাবে দেখতে পাই।
অনেক ধন্যবাদ। আসলে আমরা যদি বিশ্বের দিকে তাকাই, 1970-এর দশকের পর থেকে, 70-এর দশক থেকে আপনি 1992 সালের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। আর এশিয়ার দেশগুলোতে এই শিক্ষার হার, প্রাথমিক পর্যায়ে নারী শিক্ষার হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, এটাও একটা আশার দিক, তাই না?
জি অবশ্যই।
এবং
অবশ্যই আমি একটু,
আমাদের আসলে হাতে খুব একটা সময় নেই, আমরা আরেকটি মন্তব্য পড়ে আজকে শেষ করতে হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। লিখেছেন মাসুদুর রহমান, নারী বৈষম্যের শিকার হয় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে। একটি পরিবারে পুরুষকর্তার কাছেই নারী বধূ বৈষম্যের শিকার হয়। তবে আমরা তো বৈষম্য নিয়ে, এই যে নারী পুরুষের বৈষম্য, এই ব্যাপারটি আজকে তুলছি না। নারী শিক্ষা এ কারণেই দরকার হয়তো বা সবচেয়ে বেশি, যে একজন নারী যদি শিক্ষিত হন তাহলে দক্ষ কর্মী আমরা পাবো, আত্মবিশ্বাসী এবং ভালো কর্মী, সর্বোপরি একজন ভালো নাগরিক যখন পাবো আমাদের দেশ এবং আমাদের সমাজের প্রভূত উন্নতি সাধন হবে। তো আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা খুবই দুঃখিত যাদের প্রশ্ন নিতে পারলাম না, কমিশনার মোহাম্মদ আবুল কালাম, ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায় এবং প্রফেসর ডক্টর আবু নাসের রাজীব, আপনাকে অনেক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের সময়ের জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এই বাজনা বদলেই বুঝতে পারছেন এবার সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন সরকার কবিরদ্দীন।
ধন্যবাদ আনিস, এবং শুরু করছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজকের বন্ধে ইসলামপুরে তৈরি হলো অগ্নিগর্ভ পরিস্থিতি। বাস ভাঙচুর, বাসে আগুন, পুলিশের গাড়িতে হামলা, রাস্তায় রাস্তায় তার জ্বালানো হলো, পথ অবরোধ, পুলিশ বিজেপি সংঘর্ষ। এদিন সকাল থেকে একের পর এক ঘটনায় কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর। গোটা রাজ্যে বন্ধ রুখতে পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল এদিন চোখে পড়ার মতো। পাশাপাশি বন্ধ সফল করতে সচেষ্ট ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরাও। দুপক্ষের মধ্যে একাধিক জায়গায় দফায় দফায় সংঘর্ষ ছড়ায়। বন্ধকে কেন্দ্র করে বহরমপুরে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের খণ্ডযুদ্ধ চলাকালীন আহত হন স্কুল ছাত্র। ঝাড়গ্রামে সরকারি বাসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। মেদিনীপুর শহরে দোকান ভাঙচুর করা হয়। বন্ধ সমর্থকদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও ওঠে। মধ্য কলকাতার ক্লাইভ রোডে বন্ধের সমর্থনে বিজেপির মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এখন সংবাদ শিরোনাম অন্যান্য। জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে আজ বুধবার ভাষণ দিচ্ছেন ইরাক, ইয়েমেন, আফগানিস্তান, কিউবা এবং ব্রিটেনের নেতৃবৃন্দ। আর এর পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা করছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব, আধিপত্য ও পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ সংশ্লিষ্ট প্রশ্নাদি। বৈঠকে সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা এই গতকাল মঙ্গলবারই সাধারণ পরিষদ অধিবেশনে প্রদত্ত তাঁর ভাষণে ইরানের আগ্রাসী মনোভাব প্রশমিত না হওয়া পর্যন্ত ইরান প্রশাসনকে বর্জন করার আহ্বান জানান। ট্রাম্প পূর্ববর্তী মনে করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি খতম করতে সম্পাদিত 2015 পারমাণবিক যে রফা থেকে যুক্তরাষ্ট্রকে তিনি বের করে আনেন, তার বদৌলতে ইরান তার সামরিক বাজেট প্রায় 40% বাড়াতে পেরেছে এবং সেটাকে সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহার করছে, সিরিয়া ও ইয়েমেনে তুলকালাম হত্যাযজ্ঞে আর্থিক সহায়তা দিতে পারছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আজ বুধবার তাঁর প্রশাসন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আর এক প্রস্থের শীর্ষ বৈঠকের কথা ভাবছেন এবং শিগগিরই এ বাবদে দিন তারিখ ঘোষণা করা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন চলাকালে সাংবাদিকদের তিনি বলেন, চেয়ারম্যান কিমের সঙ্গে কথা হবে আমার এবং শিগগিরই দিন তারিখ ও আলোচনার স্থান ঘোষণা করা হবে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন তিনি ওই শীর্ষ বৈঠক নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং অক্টোবরের পরে এটা অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার জুডিশিয়ারি কমিটির রিপাবলিকান দলীয় সদস্যবর্গ অ্যারিজোনার এক উকিলকে দায়িত্ব দিয়েছেন যে মহিলা সুপ্রিম কোর্টের জন্য মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভানর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন, সেই তাঁকে তাঁর জবানবন্দির সময় জেরা করবার জন্যে। কমিটির চেয়ারম্যান চাক গ্রেসলির দফতর ওই নারী উকিলকে অভিজ্ঞ, যৌন হয়রানির অভিযোগ বিষয়ে বিশেষ পারদর্শী উকিল বলে উল্লেখ করেছেন। ওই নারী উকিল রেচেল মিচেল ফিনিক্সের মারিকোপা কাউন্টিতে অ্যাটর্নি দফতরে স্পেশাল ভিকটিমস ডিভিশনে প্রধান অধিকর্তা হিসেবে কাজ করেন। যৌন অপরাধ এবং পারিবারিক সহিংসতা তাঁর এখতিয়ারভুক্ত বিষয়াবলীর অন্তর্গত।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সাইফুল আলম মাসুদ, প্রকৌশলী ছিলেন পিটার হ্যানলি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিস আহমেদ এবং আমার সঙ্গে
জি আমি সরকার কবিরউদ্দিন, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম নমস্কার, শুভরাত্রি।
ভালো থাকবেন, শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.